ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে ঢাকা থেকে পাঠানো আমির খসরুর প্রতিবেদন রয়েছে।
বিশ্বব্যাংক বলেছে রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশে সংকট বাড়ছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
রোহিঙ্গাদের এ রাজ্যে পুনর্বাসন দেওয়া নিয়েই যেখানে বিতর্ক রয়েছে, তারা যদি হঠাৎ রাজনৈতিক সমাবেশে অংশ নিতে শুরু করে, তা নিয়ে যে রাজ্যের প্রশাসনিক মহল উৎকণ্ঠিত হবে তাতে আর সন্দেহ কী।
আর রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমাচার ডোনাল্ড ট্রাম্পের বিষয় নিয়ে।
We have to establish borders and we have to build a wall.
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সরকারি ব্যয় বরাদ্দর প্রস্তাবটি গতরাতে সেনেটে অনুমোদন না পাওয়ায় আজ শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কাজকর্ম সাময়িকভাবে আংশিক বন্ধ রয়েছে। খরচের অনুমতি ওয়াশিংটন সময়ে গত মধ্যরাতে শেষ হওয়ায় অত্যাবশ্যকীয় নয় এমন কাজকর্মের অর্ধেকটাই সাময়িকভাবে বন্ধ আছে। আজ শনিবার দুপুরের পর সেনেট সদস্যরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করছেন। এই অস্থায়ী প্রস্তাবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কাজকর্ম চালানো যাবে। ডেমোক্রেটিক সেনেটর ট্যামি বনভেন অব্যাহতভাবে এই অস্থায়ী ব্যয় প্রস্তাবের ব্যাপারে আপত্তি করে বলেছেন যে এটি আমেরিকান জনগণের জন্য আসল কাজ করতে ব্যর্থ হয়। শুক্রবার মুষ্টিমেয় কিছু রিপাবলিকান ও অধিকাংশ ডেমোক্রেটদের সঙ্গে অর্থায়ন প্রস্তাবের বিরোধিতা করেন, যার জন্য প্রয়োজন ছিল 100 সদস্য বিশিষ্ট কক্ষের 5/3 সদস্যের ভোট। সরকারি দপ্তরে কাজকর্ম বন্ধ হওয়া নিয়ে সেনেটররা সেনেট কক্ষের ভেতরে এবং বাইরে ক্ষুব্ধ আলোচনা করেন। ফেডারেল সরকারের অর্থায়নে দ্বিদলীয় বোঝাপড়ার চেষ্টা চলছে। অর্থায়নের ব্যাপারে সমঝোতায় পৌঁছতে ব্যর্থতা নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক মন্তব্য দিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে যে সেনেটের ডেমোক্রেট সদস্যরা হচ্ছেন এমন বাধা প্রদানকারী যারা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে যে বিধায়করা আইনসম্মত আমেরিকানদের তুলনায় অবৈধ অভিবাসীদের বেশি গুরুত্ব দিচ্ছেন। আজ সকালে একই ধরনের টুইট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা এবং অলিম্পিক কর্মকর্তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে এটা নিশ্চিত করতে বৈঠক করেছেন যে আগামী মাসে 2018 পিয়ংচাং শীতকালীন অলিম্পিক খেলায় তারা একতাবদ্ধ হবেন। আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি অভিন্ন পতাকা নিয়ে একত্রে কুচকাওয়াজ করবে। তিনি বলেছেন যে এটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু সকলেরই প্রতিশ্রুতির জন্য আজ এখানে আমি সানন্দে ঘোষণা করছি যে উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটির প্রতিযোগীরা 2018 পিয়ংচাংয়ের শীতকালীন অলিম্পিকে অংশ নেবেন। আর তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আজ এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ও এবং উত্তর কোরিয়ার 22 খেলোয়াড়ের জন্য বাড়তি কোটা নির্ধারণ করেছে যারা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সুইজারল্যান্ডের লসা শহরে 4 একটি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে অংশগ্রহণ করে উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটি, দক্ষিণ কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটি, শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিনিধিবৃন্দ। বৈশ্বিক ঋণ ও অর্থ সহায়তাকারী সংস্থা বিশ্বব্যাংক শনিবার বলেছে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংকট খুব দ্রুতই গতিতে বাড়ছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসনের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উপর ভিত্তি করে প্রতিবেদনে এই মন্তব্য করা হয়। জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসনের অতি সাম্প্রতিক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উপর ভিত্তি করে প্রণীত বিশ্বব্যাংকের প্রতিবেদনে ওই মন্তব্য করা হয়। আর এতে অ্যানেট ডিকসন বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে অবকাঠামো, বিভিন্ন সেবা, পরিবেশ ও পানি সম্পদের উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আগামী বৃষ্টিকালীন সময়ে এই এলাকাগুলোতে নানাবিধ রোগ বালাইয়ের প্রাদুর্ভাব এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এদিকে মিয়ানমারের সরকারি সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট রাখাইন রাজ্যের চিফ মিনিস্টারের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রত্যাবাসনের পরে যে অস্থায়ী ক্যাম্পে রোহিঙ্গারা থাকবে তাও সমাপ্তির শেষ প্রান্তে। পত্রিকাটিতে একটি ক্যাম্পের ছবি ছাপা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আশ্রয় নেয়া দুজন রোহিঙ্গাকে স্থানীয় মুসলিম সংগঠন থাকার ব্যবস্থা করে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার রোহিঙ্গাদের বিষয়টি মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখতে চাইলেও ভারত সরকারের ধারণা এরা ভারত বিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে। রোহিঙ্গাদের নিয়ে কি করা হবে তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টেও, পরের শুনানি 31 জানুয়ারি। ততদিন রাজ্য কোনো হস্তক্ষেপ করতে চাইছে না। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
দুদিন আগে মধ্য কলকাতায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ করবার প্রতিবাদ করতে জড়ো হয়েছিল যে কয়েকটি মুসলিম সংগঠন, সেই সমাবেশে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দুজন রোহিঙ্গাকে। এদের সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অঞ্চলে থাকবার ব্যবস্থা করে দিয়েছে একটি স্থানীয় মুসলিম সংগঠন। রোহিঙ্গাদের এ রাজ্যে পুনর্বাসন দেওয়া নিয়েই যেখানে বিতর্ক রয়েছে, তারা যদি হঠাৎ রাজনৈতিক সমাবেশে অংশ নিতে শুরু করে তা নিয়ে যে রাজ্যের প্রশাসনিক মহল উৎকণ্ঠিত হবে তাতে আর সন্দেহ কী। সাধারণভাবে পশ্চিমবঙ্গ সরকার আগত রোহিঙ্গাদের মানবিক সমস্যা বলে মনে করলেও কেন্দ্রের মোদী সরকার কিন্তু এদের দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলেই গণ্য করছে। এই বিতর্কই শীর্ষ আদালতে নিষ্পত্তি হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে এরাজ্যে 40,000 রোহিঙ্গা রয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শনিবার ভূকম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
সকাল 7:15 দিকে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.6। ভারতের আসাম রাজ্যের গৌরীপুর সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি অনুভূত হয় কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট এবং রাজশাহীতে। ভূমিকম্পের মাত্রা কম হলেও এর ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা, তবে কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভূমিকম্পের খবর পাঠিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ও।
সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের ডুয়ার্স অঞ্চল সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন। রিক্টার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল 5.2। জানা গেছে ভূমিকম্পের উৎসস্থল ছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য অসমের কোকরাঝাড়। ভারতীয় সময় আজ সকাল 7 নাগাদ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুর দুয়ার, উত্তর দিনাজপুর, মালদায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের ফলে বড়সড় ক্ষয়ক্ষতির এখনও পর্যন্ত কোনো খবর নেই। তবু যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের তরফে চরম সতর্কতা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী ক্যারেন আজ মিশরে যাচ্ছেন। এটি হচ্ছে তাঁদের 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম লক্ষ্যস্থল। এই সফরে তারা জর্ডান ও ইসরায়েলেও যাচ্ছেন। আজ খুব ভোরে জ্বালানি নিতে এয়ারফোর্স 2 বিমানটি আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে অবতরণ করে। পেন্স বিমানবন্দরের ভেতরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সৈন্যদের শুভেচ্ছা জানান। সরকারি অর্থায়ন বন্ধ হওয়ার বিষয়ে পেন্স বলেন, আমরা এই বিষয়টির সমাধা করব ওয়াশিংটনে, আপনারা আপনাদের মিশনের উপর মনোযোগ রাখুন। এর আগে সরকারি দপ্তর সাময়িকভাবে বন্ধ হওয়া সম্পর্কে ভাইস প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, সমস্যার সমাধানের দিকে নজর না দিয়ে ডেমোক্র্যাট নেতৃত্ব সবকিছু বন্ধ করে দেওয়াটাই বেছে নিয়েছেন, যার ভয়ঙ্কর প্রভাব পড়ছে আমাদের জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে। তাদের কর্মকাণ্ড কিংবা সিদ্ধান্ত নিতে ব্যর্থতা বিবেক বিরোধী ব্যাপার। কায়রোতে পেন্স মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ এল সিসি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন জর্ডানের আম্মানে তিনি বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এবং রানি রানিয়ার সঙ্গে দেখা করবেন। আগামীকাল সকালে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে জর্ডান ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পেন্সই হচ্ছেন প্রথম শীর্ষ সরকারি কর্মকর্তা যিনি মধ্যপ্রাচ্য সফরে গেলেন। দক্ষিণ চীন সাগরের বিবাদিত সোয়াল এলাকার কাছে যুক্তরাষ্ট্রের মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশ করায় বেইজিং সরকার চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে। ইউএসএস হপার 17 জানুয়ারি ওই সোয়াল বা হুয়াংগিয়ান এলাকার 12 নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করে। চীনের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে চীনের একটি ফ্রিগেট দ্রুতই জাহাজটিকে যুক্তরাষ্ট্রের জাহাজ বলে চিহ্নিত করে এবং হুঁশিয়ার করে দেওয়ায় জাহাজটি সেখান থেকে চলে যায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আর এখন শুরু হচ্ছে আমাদের আজকের অন্যান্য পরিবেশনা। প্রথমেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমাচার। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় ব্যয় বরাদ্দ আইন প্রস্তাব নিয়ে দ্বিদলীয় দরকষাকষির প্রেক্ষিতে উত্থিত মতানৈক্য হেতু দেশের সরকারি কাজকর্ম সাময়িকভাবে আংশিকভাবে থমকিয়ে গিয়েছে। একথা একটু আগে আনিস আহমেদের উপস্থাপনায় আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন। বিষয়টির ওপর ভয়েস অফ আমেরিকার বিভিন্ন প্রতিবেদনের বঙ্গানুবাদ নিয়ে আপনাদের সামনে এখন হাজির হচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
যুক্তরাষ্ট্রে বাজেট প্রস্তাবে বিধায়করা ঐক্যমত না হয় সাময়িকভাবে সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই সংবাদে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরেও পৃথিবীব্যাপী কৌতূহলের উদ্রেক করেছে জনমনে। এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়, তবে এবারও যেমন ঘটনা ঘটবে তা আগেই ধারণা করা হচ্ছিল। মূলত ডেমোক্রেট দলের বাধার কারণেই বাজেট পাশ হতে পারেনি। ডেমোক্রেটরা বলে আসছিল যদি যুক্তরাষ্ট্রে লাখ লাখ তরুণ তরুণীদের বহিষ্কারের হাত থেকে রক্ষায় ট্রাম্প প্রশাসন ইতিবাচক কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা কংগ্রেসে বাজেট পাশ হওয়া আটকে দেবে, এবং হয়েছেও তাই। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় প্রস্তাব নিয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি দুটি দল, ফলে আটকে যায় ব্যয় প্রস্তাব অর্থাৎ বাজেট। বাজেট পাশের দিন যতই ঘনিয়ে আসছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন অনিবন্ধিত ছেলেমেয়েদের বহিষ্কারের হাত থেকে রক্ষায় একটি সুরাহা করার জন্য প্রতিবাদ সমাবেশ বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক দল এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে আসছিল। যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অবস্থায় যে লাখ লাখ তরুণ তরুণী রয়েছে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছেলেমেয়েদের যুক্তরাষ্ট্র হতে বহিষ্কারের পথ বন্ধে একটি বিশেষ নীতি পুনরায় অনুমোদন করেননি। প্রায় 8 লাখের মতো তরুণ তরুণী শিশু অবস্থায় তাদের বাবা মার সাথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। বর্তমানে অনেকেই বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ কেউ পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের পথ খুঁজছে। এই বিপুল সংখ্যক তরুণদের বহিষ্কারের হাত থেকে রক্ষায় 5 বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটি প্রকল্প চালু করেন যার আওতায় সুরক্ষা পেয়েছিল তরুণ তরুণীরা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাতেই এই প্রকল্পটি বাতিল করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন। ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে কংগ্রেসকে পাশ কাটিয়ে সাবেক ওবামা প্রশাসনের ওই প্রকল্প অসাংবিধানিক। ওবামা প্রশাসন বহিষ্কারের হাত থেকে রক্ষা করে তরুণ তরুণীদের পড়াশোনা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল। এই লাখ লাখ তরুণ তরুণীরাই ড্রিমার নামে পরিচিত। শুক্রবার মধ্যরাতের পর যখন বাজেট অনুমোদন পায়নি এর জন্য তাৎক্ষণিকভাবে ডেমোক্রেটদের দোষারোপ করেছে রিপাবলিকানরা। হোয়াইট হাউস বলেছে ডেমোক্রেটরা আমেরিকানদের চেয়ে অবৈধ অভিবাসীদের সুযোগ সুবিধাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সকালে এক টুইট বার্তায় বলেছেন ডেমোক্রেটরা আমাদের দেশের দক্ষিণ সীমান্তের সুরক্ষা অথবা আমাদের বীর সামরিক বাহিনীর চেয়ে অবৈধ অভিবাসীদের নিয়েই বেশি উদ্বিগ্ন। তারা খুব সহজেই একটি চুক্তি করতে পারত, কিন্তু তারা সব কিছু বন্ধ করে দেওয়ার রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে। বাজেট প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাশ হলেও সেনেটে এসে ডেমোক্রেটদের বাধার মুখে পড়ে, কারণ সেনেটে অর্থ বরাদ্দ বিষয়ে যে কোনো প্রস্তাব পাশ হতে হলে 5/3 ভোটের প্রয়োজন হয়। এই বাজেট বরাদ্দ নিয়ে সংকট এর আগেও 2013 সালে হয়েছিল স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতি এবং তাতে অর্থায়ন নিয়ে। সে সময় 16 দিন সরকারের অচল অবস্থা বিরাজ করে, লাখ লাখ সরকারি কর্মচারী কাজে অনুপস্থিত থাকে। এখন এবছর এই অর্থ বরাদ্দ নিয়ে দুই দল সমঝোতায় না পৌঁছতে পারায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়া থেকে রক্ষা করতে আলোচনা সমঝোতাই একমাত্র পথ। এজন্য রিপাবলিকান ও ডেমোক্রেট বিধায়করা আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে দেখবার বিষয়, এই অর্থ বরাদ্দ পাশের পিছনে প্রধান যে বিরোধ, ড্রিমারদের বিষয়ে একটা সুরাহা, শেষ পর্যন্ত অনিবন্ধিত লাখ লাখ তরুণ তরুণীর বিষয়ে দুই দল কিভাবে কী ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারে।
এই যে আজ ২০ জানুয়ারি ২০১৭ সাল, যুক্তরাষ্ট্রে বিশ্ব সংবাদেও শুনলেন, আমাদের অন্যান্য রিপোর্টে শাহাদাত হোসেন সবুজ যেমন শোনালেন যে যুক্তরাষ্ট্রে সরকারি কাজকর্ম সাময়িকভাবে আংশিকভাবে থমকিয়ে গিয়েছে ব্যয় বরাদ্দ বিল পাশ না হওয়াতে। ঠিক এক বছর আগে এই ২০ জানুয়ারি ২০১৭ সালে ক্যাপিটল হিলের ব্যালকনিতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ক্যাপিটল হিলে লক্ষ মানুষের সমাবেশে সেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্যে কাজ করবার যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব বিষয়ে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক বছর পর তার কতটুকু বাস্তবায়িত হতে পেরেছে বা হতে পারেনি তা নিয়ে আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ চলছে লাগাতার। ভয়েস অফ আমেরিকার বেশ কয়েকজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক বছরের গুরুত্বপূর্ণ কিছু কাজের খতিয়ান তুলে ধরেছেন তাদের বিভিন্ন রিপোর্টে, এবং ওই বিভিন্ন রিপোর্টের সমন্বয় সাধন করে সংঘবদ্ধভাবে সুসংবদ্ধভাবে রিপোর্ট প্রণয়ন করে আপনাদের সামনে উপস্থিত করছেন সালিম হোসেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বছরের মেয়াদ শুরু হল। আমেরিকানরা তাঁকে পছন্দ করুন বা নাই করুন, এটা অস্বীকার করবার উপায় নেই যে যুক্তরাষ্ট্রের এই নতুন নেতা তাঁর প্রথাবিরোধী চরিত্র এবং কর্মকাণ্ড দিয়ে ওয়াশিংটনকে তো কাঁপিয়ে তুলেছেনই, নাড়া দিয়েছেন গোটা বিশ্বে। বিশ্বশান্তির জন্য বড় হুমকি যেসব রাষ্ট্র অর্থাৎ উত্তর কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যের নানা দেশের বিতর্কিত কাজকর্ম ও ঘটনা বিশ্লেষকদের মতে বেশ শক্তভাবেই মোকাবেলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী এবং যারা যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের ওপর ট্রাম্পের কাজকর্ম বেশ প্রভাব ফেলেছে এমন মন্তব্য করেছেন অনেকেই। রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম থেকেই চাপের মধ্যে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল এবং ট্রাম্পের প্রচারণা দলের পক্ষ থেকে কি তার সঙ্গে আঁতাত হয়েছিল, এসব নানা প্রশ্ন রয়েছে। ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা পিটার হাইনলাইন তার রিপোর্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই নির্বাচনে হস্তক্ষেপ করবার নির্দেশ দিয়েছিলেন এবং হিলারিকে হারিয়ে ট্রাম্পকে জেতানোর চেষ্টা করেছিলেন। এর ফলে কংগ্রেশনাল তদন্ত শুরু হয়। মার্চ মাসে FBI পরিচালক জেমস কোমি নিশ্চিত করে বলেন, তদন্তে ট্রাম্প প্রচারণা দলের সঙ্গে ক্রেমলিনের যোগাযোগের প্রমাণ মিলেছে। এরপর জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে স্পেশাল কনসুলার হিসেবে ওই তদন্ত কাজের জন্য নিয়োগ দেওয়া হয় রবার্ট মুলারকে, যা এখনও চলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।
I have nothing to do with Russia. Everybody knows it. That was a Democrat hoax. It was an excuse for losing.
তিনি বলছিলেন, রাশিয়ার সঙ্গে আমার কোনো লেনদেন নেই, সবাই তা জানে, এটা ডেমোক্রেটদের মন গড়া এবং নির্বাচনে হেরে যাওয়ার জন্য একটি অজুহাত। এবার আসি উত্তর কোরিয়া প্রসঙ্গে। উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র চায় চীন এবং রাশিয়া তার সহায়তা করুক, আর এই প্রয়াসে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ অনেকের সঙ্গে আলোচনা করেন। তিনি সামরিক অভিযানেরও হুমকি দেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা বলেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়াকে উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে চাপ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। ইয়েনসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ডেলিউরে এ প্রসঙ্গে বলেন,
And he's raised all kinds of expectations about what he is going to do about North Korea. And if he doesn't do those things...
বলছিলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যা যা করবার সব কিছুই ভেবেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর সেসব যদি না করেন তবে তিনি হয়তো সংকটে পড়বেন। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ইস্যুতে ট্রাম্পের একজন শক্তিশালী মিত্র। তবে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত মধ্যপন্থী নেতা মুন জায়ে ইন কোরিয়া উপদ্বীপে যুদ্ধ চান না। সেজং ইনস্টিটিউটের বিশ্লেষক ডেভিড স্টাবের মতে,
President Moon has been quite clear that he believes that war on the Korean peninsula should never be considered.
বলছিলেন, প্রেসিডেন্ট মুন পরিষ্কার করেই বলেছেন দক্ষিণ কোরিয়া কখনোই আক্রমণ করবে না এবং কোরিয়া উপদ্বীপে যুদ্ধ তিনি চান না। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি উপেক্ষা করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়া সংকট কূটনৈতিকভাবে সম্পন্ন হবে এই আশা যদিও কম, তবুও দক্ষিণ কোরিয়ায় আসন্ন শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ অনেককেই আশাবাদী করে তুলেছে। এবার আসি পররাষ্ট্রনীতিতে। গত বছর বেশ কয়েকটি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।
It is time to officially recognize Jerusalem as the capital of Israel.
এই ঘোষণা অনেককেই হতবাক করেছে, যেমনটি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেন।
There is no alternative to the two-state solution. There is no plan B.
তিনি বলেন এর কোনো বিকল্প নেই, দুই রাষ্ট্র সমাধান ছাড়া এর কোনো বিকল্প নেই। উত্তর কোরিয়া বিষয়ে, ইরানের সঙ্গেকার পরমাণু চুক্তি বিষয়ে, প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভিন্নভাবে এগিয়ে নিচ্ছেন বলে অনেকে মন্তব্য করেছেন। হেরিটেজ ফাউন্ডেশনের কর্মকর্তা নীল গার্ডিনার যেমনটি বলেন।
In the 70 years since the end of World War II, America has relied on two key tools for its security and standing.
বলছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 70 বছর পর আমেরিকা তার নিরাপত্তা এবং বিশ্বের উপর নির্ভর করছে দুটি প্রধান বিষয়ের উপর, একটি হচ্ছে কূটনীতি এবং অপরটি সামরিক শক্তি। এখন এর একটি অর্থাৎ কূটনীতিকে সরিয়ে নিতে পারেন, অন্যটি বিকল্প হিসেবে ভাবতে পারেন। জুন মাসে প্রেসিডেন্টের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা থেকেই শুরু হয় ট্রাম্পের আক্রমণাত্মক কর্মকাণ্ডের সূচনা। যাই হোক, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে তাঁর দ্বিতীয় বছরে মিত্রদেরকে হয়তো দেখা যাবে সদা সতর্ক, এমনকি উদ্বিগ্ন। ইরাক এবং সিরিয়ায় স্থানীয় বাহিনীকে সহায়তা করবার মধ্যে দিয়ে ইসলামিক স্টেটকে পরাস্ত করা ট্রাম্প প্রশাসনের অন্যতম একটি প্রধান সাফল্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক স্টেট সহ সকল জঙ্গি গোষ্ঠী দমনে হুমকি দেন প্রথম থেকেই। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সকে ইসলামিক স্টেট দমনে প্রশিক্ষণ দেওয়া হয় সামরিক সরঞ্জামাদি। রাক্কা থেকে বিতাড়নের মধ্যে দিয়ে শুরু হয় অভিযান। ইরাক সিরিয়ার চাপের মুখে পড়ে ইসলামিক স্টেট তাদের গতির বিস্তার করে, ফেব্রুয়ারিতে প্যারিসে হামলা করে, মিশরের আলেকজান্দ্রিয়ায় হামলা করে, মার্চ মাসে পাকিস্তান ও আফগানিস্তানে আক্রমণ চালায়। তার জবাবে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে সর্ববৃহৎ অপারমাণবিক বোমা হামলা করে। জুলাইতে ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফাত মসুল জঙ্গিমুক্ত হয়। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এর আনুষ্ঠানিক ঘোষণা দেন এভাবেই। তিনি বলেন, এখান থেকে সমগ্র বিশ্বকে জানাচ্ছি স্বপ্নতাড়িত জঙ্গি দল দাইশ পরাস্ত হয়েছে, আর তার তিন মাস পর মুক্ত হয় সিরিয়ার রাক্কা। ইসলামিক স্টেট জাল বিস্তার করে বিশ্বের বিভিন্ন স্থানে, হামলা হয় স্টকহোম, প্যারিস, বার্সেলোনায়, নিউ ইয়র্কে। এরপর তাদের গন্তব্য কোথায় এমন প্রশ্ন অনেকের। অনেকেই বলেন আফ্রিকা হতে পারে ইসলামিক স্টেটের পরবর্তী ঘাঁটি। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি সংস্কারের কথা বলে আসছেন প্রথম থেকেই। অভিবাসন কর্মীদের পক্ষ থেকে নানা বাধা বিপত্তির পরও তিনি চেষ্টা করছেন অভিবাসন সংস্কার বিষয়ে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। এক বছর ধরে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, যেমনটি তিনি দেয়াল তোলার ব্যাপারে বলেছিলেন।
We have to establish borders and we have to build a wall.
বহু দশকের পুরনো অভিবাসন নীতিমালা বদলে দেওয়ার কথা বলে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রেইজ সহ অভিবাসন বিষয়ে নানা আইন করবার কথাও বলেছেন তিনি।
The RAISE Act prevents new migrants and new immigrants from collecting welfare.
বলছিলেন RAISE নতুন অভিবাসীদেরকে ওয়েলফেয়ারের সুবিধা থেকে বঞ্চিত করবে, কঠিন করে দেবে। মুসলিম পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা, ডাকা কর্মসূচি বাতিল, বিশেষ সুরক্ষা সুবিধা বা TSP কর্মসূচি বাতিল, চেইন ইমিগ্রেশন বন্ধ সহ যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করবার নানা প্রতিশ্রুতি এবং অর্থনীতি সমৃদ্ধ করার অঙ্গীকার ছিল মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি মানুষের দুর্বল হবার মূল কারণ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে থেকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা খবর প্রচারের অভিযোগ তোলেন। তখন থেকেই তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে তাঁর। গণমাধ্যম নিয়ে তাঁর মন্তব্য আমেরিকানদের গণমাধ্যম সম্পর্কে বিশ্বস্ততার অভাববোধের উদ্রেক করে, যেমন যেসব দেশে গণমাধ্যম মুক্ত নয় তার প্রভাব সেসব স্থানেও পড়ে। ট্রাম্পের মন্তব্য যেমন,
If you want to discover the source of the division in our country, look no further than the fake news and the crooked media.
বলছিলেন, আপনি আপনার দেশের বিভাজনের সূত্র যদি খুঁজতে চান তাহলে মিথ্যা সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমের দিকে তাকান, সত্যটা খুঁজে পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এভাবেই গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলেন। টুইটারে তিনি এভাবেও বার্তা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানের পর থেকে টুইটারে মিথ্যা সংবাদ বিষয়ে তিনি 180টি টুইট করেছেন, গণমাধ্যমের বিরুদ্ধে অসংখ্য বক্তৃতা এবং সাক্ষাৎকার দিয়েছেন। গণমাধ্যম কর্মীরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য মন্তব্যের প্রভাবেই আমেরিকার অনেক ইনস্টিটিউট তার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছরে আমেরিকান ভোটারদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে যায়। তার টুইট বার্তা, সংখ্যালঘুদের সঙ্গে খারাপ সম্পর্ক, কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে না পারা অনেককে অসন্তুষ্ট করে। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে ভালো করেন তিনি। সুপ্রিম কোর্টে তিনি রক্ষণশীল বিচারক নীল গোরসাচকে নিয়োগ দেন, স্টক মার্কেটে এবং অর্থনৈতিক সূচক বৃদ্ধি পায় এবং কংগ্রেসের অনুমোদন পান কর সংস্কার বিলে। দ্বিতীয় বছর কেমন যায় সেটি দেখার অপেক্ষায় সকলেই।
যেমনটি কিনা শুনছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মঞ্চে বিভিন্ন বক্তব্য বয়ান এবং তার বিভিন্ন পদক্ষেপ কর্মকাণ্ড সর্বত্র আলোচিত সমালোচিত হয়েছে। বাংলাদেশেও এ নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, হচ্ছে এখনও। ট্রাম্পের এক বছরের কাজকর্ম বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক, ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। এবং তার সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশেও তিনি ব্যাপক মাত্রায় আলোচিত, বিতর্কিত এবং সমালোচিত। অভিবাসন নীতিতে পরিবর্তন আনার ঘোষণা ও পরিকল্পনা, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, মুসলিম ও মুসলিম দেশ বিরোধী নানা সিদ্ধান্ত গ্রহণ, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে ভিন্ন ধারার অবস্থান গ্রহণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন কার্যক্রম থেকে প্রত্যাহার, জাতিসংঘের অর্থহ্রাসসহ নানা বিষয়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। আর এটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানুষের মনেও ভীতি ও শঙ্কার সৃষ্টি করেছে বলে ঢাকায় বিশ্লেষকরা বলছেন। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক, ঢাকার দৈনিক ডেইলি নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ।
ট্রাম্পের এক বছর বাংলাদেশি অভিবাসী যারা আমেরিকাতে বসবাস করছে বা আমরা যারা আমেরিকাকে অন্যভাবে দেখতাম, একটা বিশ্ব মুরব্বীর ভূমিকায় সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না। এক, দুই নম্বর হলো ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার আগে থেকে যে যে তার যে কর্মকাণ্ড তিনি বর্ণনা করেছেন, যে অভিবাসীদের মানে বর্ণ বৈষম্য একটা বড় জিনিস, তারপরে হলো ধর্ম বৈষম্য, তারপরে হলো বর্ণ মানে এই এই কারণে এই বর্ণ বৈষম্য এবং ধর্ম বৈষম্য এই কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত ছিল যে ট্রাম্প সাহেব আসলে ক্ষমতায় আমরা আমেরিকাতে থাকতে পারবো কিনা, আমরা আমেরিকাতে যাইতে পারবো কিনা, আমরা আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো কিনা, এই জিনিসগুলি আমাদের একটা ভীতির সঞ্চার করে। এবং তারপরে যখন উনি মুসলিম বিদ্বেষী কিছু পদক্ষেপ গ্রহণ করে, একটা হলো কতগুলি আটটি কান্ট্রির বিরুদ্ধে ইমিগ্রেশন ব্যান, তারপরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা, এবং বিশ্বায়ন থেকে আস্তে আস্তে সরে যাওয়া যেটা বাংলাদেশকেও এফেক্ট করেছে, যেমন ক্লাইমেট চেঞ্জ, এইসব ব্যাপারে আমরা ট্রাম্প সাহেব আসার পর থেকে আতঙ্কিত ছিলাম। এবং গত এক বছরে কিছু কিছু পদক্ষেপ উনি নিয়েছেন যেগুলি আমাদের এই আতঙ্কের কারণকে আরো বেশি আরো আরো বেশি ঘনীভূত করেছে। তো এই অবস্থায় আমরা এই যে মুসলিম বিদ্বেষী ওনার বিভিন্ন পদক্ষেপ এবং আমেরিকার উপরে আমাদের আস্থা ছিল, যে ভরসা ছিল যে তারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে, গণমানুষের পাশে দাঁড়াবে, গণতন্ত্রের জন্য দাঁড়াবে, হিউম্যান রাইটস এর জন্য দাঁড়াবে, এই জিনিসগুলি আর ভরসা করতে পারছে না বাংলাদেশের মানুষ তো বটেই, সারা বিশ্বের মানুষও পাচ্ছে না। বাংলাদেশি অভিবাসী যারা এখন আমেরিকাতে আছে এবং যারা যাওয়ার জন্য চেষ্টা করছে, তারা এই দুই গ্রুপের লোকই এখনো ট্রাম্প সাহেবের কর্মকাণ্ডে আতঙ্কিত।
রিয়াজউদ্দিন আহমদ সহ ঢাকার বিশ্লেষকরা বলছেন, দেশে দেশে উদারনৈতিক চিন্তার বিস্তার, মানবাধিকারের স্থিতি ও উন্নতির সহায়ক বৃহৎ শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল গত এক বছরে তা অনেক ম্লান হয়েছে। আর এই বিশ্বাসের বদলে যে ভীতির জন্ম নিয়েছে তাই গত এক বছরে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল অর্জন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনুষ্ঠানের এই পর্বে আবার একবার আমাদের সংবাদদাতাদের কয়েকটি রিপোর্ট। প্রথমেই জহুরুল আলমের একটি রিপোর্ট পাঠিয়েছেন তিনি ঢাকা থেকে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যশোর জেলার দুটি পৃথক স্থানে শুক্রবার গভীর রাতে কথিত যে বন্দুকযুদ্ধে চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে তার উপরে তাঁর এই রিপোর্টটি।
পুলিশের ধারণা, ডাকাতদের মধ্যে অন্তর্কলহের জেরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনা দুইটি যশোর জেলার নোঙ্গরপুর এবং চাপতলা এলাকায় ঘটেছে বলে পুলিশ জানিয়ে বলেছে। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের পৃথক দল ঘটনাস্থলে অভিযান চালায় এবং দুই জায়গা থেকে দুইজন করে চারজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ নিহত ওই চার ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারে নাই। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা সমূহের দেয়া তথ্য মতে, 2017 সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ, ক্রস ফায়ার এবং গুলি বিনিময়ের ঘটনায় 162 জন নিহত হয়েছেন। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি বাংলাদেশে ক্রমবর্ধমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার আমাদের কলকাতা সংবাদদাতার একটি রিপোর্ট। রিপোর্টের মুখপত্রে বলা হচ্ছে যে 18 ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার যে নির্বাচন হবে সেখানে টানা জয়ী হয়ে আসছে বামফ্রন্ট। ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে তারা যেমন জোর লড়াই দিতে তৈরি, চ্যালেঞ্জ নিয়ে এসেছে বিজেপি দলও। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মাত্র কয়েক সপ্তাহ আগেই গুজরাট বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছে বিজেপি, কিন্তু জয়ের মধ্যেও বেশ একটা ধাক্কা আছে। জেতা আসন কিংবা প্রাপ্ত ভোট দুইই গিয়েছে কমে। এই অবস্থায় অন্য কোনো রাজ্যের নির্বাচনে বড় জয় চাই বিজেপির। ঠিক এক মাস পরেই 18 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গোটা পূর্বাঞ্চলেই অতীতে বিশেষ কোনো নির্বাচনী সাফল্য নেই বিজেপির, তাই এবার ত্রিপুরা জয়ের জন্য দলের সভাপতি অমিত শাহ থেকে আরও বিভিন্ন শীর্ষ নেতা ত্রিপুরায় নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। আবার সাফল্যের ধারা অব্যাহত রাখতে দাঁত কামড়ে লড়ছে বামফ্রন্টও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এখন শিল্প ও বিনোদন পর্ব। আমেরিকায় প্রায় 3 দশক ধরে বাস করছেন শিল্পী সংগঠক রুমা ভৌমিক। গান শিখেছেন সেই শৈশব থেকেই। আমেরিকায় বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন আহসানুল হক।
রঙা মাটি রঙে চোখ জুড়ালো, শাম্পান মাঝির গানে মনে ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মধুমতি মধুমতি বাংলাদেশে। রঙা মাটি রঙে চোখ জুড়ালো, শাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে।
দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ওয়াশিংটনে 3 দশকের বেশি সময় ধরে বসবাস করছেন, এই অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্যন্ত সক্রিয় একজন কণ্ঠশিল্পী এবং আয়োজক হিসেবে পরিচিত আজকের অতিথি, তার নাম রুমা ভৌমিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ আসান ভাই আমাকে আজকে এখানে ডাকার জন্যে। ভেরি মাচ অ্যান অনার টু বি হিয়ার ইন ভয়েস অফ আমেরিকা টুডে, থ্যাংক ইউ সো মাচ।
অনেক ধন্যবাদ। আপনার জন্ম হয়েছিল বাংলাদেশের কুমিল্লায় 1970 সালে, এবং তারপর আপনি শৈশবেই আমেরিকাতে চলে এসেছিলেন। 80 দশকের প্রথম দিকে আপনি চলে এসেছিলেন আমেরিকাতে এবং তারপর থেকে এখানেই আছেন। তো আপনি তো অনেক ছোটো কালে এসেছেন, কিন্তু তারপরও বাংলা সংস্কৃতি নিয়ে আপনার মধ্যে যে উৎসাহ লক্ষ্য করি,
আপনি কিভাবে সঙ্গীতে হাতেখড়িটা হলো সেটা যদি আমাদের একটু বলেন।
আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, শ্রী সুরঞ্জন দত্ত। তো আমার বাড়িতে সবসময় গান হতো, আমার বাবা সবসময় গান করতেন, সবসময় গানের আসর হতো বাড়িতে, সবসময় আমার গানের প্রতি খুব ইন্টারেস্ট ছিল। আমাকে আমার মনে পড়ে না আমার মা বাবা কোনোদিন বলতো যে হারমোনিয়াম নিয়ে বসো, গান প্র্যাকটিস করো, সেটা আমাকে বলতে হয়নি আমার যতটুকু মনে পড়ে। কারণ আমার মধ্যে সবসময় গানটা ছিল, গানটাকে খুব বেশি ভালোবাসতাম, এখনও খুব ভালোবাসি। গাইতে হয়তো ওরকমভাবে পারি না, বাট আমার সেই চেষ্টাটা আছে।
মুক্তিযুদ্ধের সময় আপনি এত ছোট ছিলেন যে সেটার কোনো স্মৃতি আপনার হয়তো নেই। মুক্তিযুদ্ধের সময় বাংলা যেসব গান মানুষকে উদ্বুদ্ধ করেছিল এবং এখনও করে, সেরকম কোনো একটি গানের চারটি লাইন কি শোনা যায়?
হ্যাঁ, চেষ্টা করছি। আমার জয় বাংলা বাংলার জয় গানটা একটু মনে পড়ছে।
জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয়। জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয়।
অনেক ধন্যবাদ। আপনি এখানে শুধু বিভিন্ন অনুষ্ঠানে গানই করেন না, আপনি আবার অনুষ্ঠানের আয়োজনও করেন বিভিন্ন সময়ে। প্রবাসে অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটি কেমন?
অনেক কষ্টের একটা ব্যাপার। এখানে একটা ভালো প্রোগ্রাম আয়োজন করা অনেক কষ্ট, কারণ সব থেকে বেশি যেটা কষ্ট হয় ফাইন্যান্সিয়ালসটা সব থেকে বেশি কষ্ট হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আরেকটা আনন্দও পাই প্রোগ্রাম করে। তার জন্যে বারবারই মনে হয় যে একটা প্রোগ্রাম চলে গেলে মনে হয় আরেকটা প্রোগ্রাম হাতে নিই, আরেকটা প্রোগ্রাম আয়োজন করি। কারণ আমাদের লোকালি আমার যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি অনেক ভালো ভালো শিল্পীরা এখানে আছেন, আমি ওনাদেরকে আমি সামনে নিয়ে আসতে চাই আমাদের প্রোগ্রামে। আমি আর আমার দলের যারা কাজ করি প্রোগ্রামগুলির জন্য, যখন প্রোগ্রাম করি তখন মনে হয় যে অমুক শিল্পী এসেছেন, ওনাদেরকে দিয়ে সার্টেন টাইপ অফ গান করাই। তো আমার সেটা একটা ভালো একটা অভিজ্ঞতা। কিন্তু ইটস হার্ড ওয়ার্ক, কিন্তু হার্ড ওয়ার্কটা হবে কিন্তু উইথ লট অফ প্লেজার আই ডু ইট। তো
কিংবদন্তি সুরের ধারায় এই অনুষ্ঠানে কোন কোন শিল্পীর গান আপনি বেছে নিয়েছিলেন?
আমাদের ওখানে মোর দেন 25 শিল্পী লেজেন্ডস ছিল। তার মধ্যে যাদেরকে এই মুহূর্তে যাদের কথা মনে পড়ছে, ভূপেন হাজারিকা আপনার একজন খুব প্রিয় একজন শিল্পী, ওনার জন্য আলাদা একটা সেগমেন্ট আমরা স্পেশালি করেছিলাম ওনার লাইফের উপরে। হেমন্ত কুমার, তারপরে কিশোর কুমার ছিলেন, বাংলাদেশের শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অনেক আরও অনেক শিল্পী ছিলেন, সন্ধ্যা মুখার্জি, আরও অনেক শিল্পীদের কে অনার করে আমরা গান বাজনা নাচ করেছি। ওনাদের অনেক ইনফরমেশন আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিয়েছি। তো
আপনি যেসব শিল্পীদের নাম বললেন, এই যে 70-এর দশক, 60-এর দশকের শিল্পী, কেউ কেউ 50-এর দশকেরও শিল্পী, এই যে কিংবদন্তি লেজেন্ডস, অর্থাৎ এই যে আপনি ধারাটি আজকের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন, 50-60-70-এর সেই স্বর্ণযুগের বাংলা গানগুলো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আজকের নতুন প্রজন্ম কিন্তু সেই সময়কার বাংলা গানগুলো যদি না শোনে তাহলে তারা বুঝতে পারবে না যে আজকে বাংলা গানটাকে কীভাবে মূল্যায়ন করা উচিত সেটা বুঝতে পারবে না, কারণ ইতিহাসটা খুব জরুরি। সেইটা আপনার অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য বলে আমি মনে করি।
হ্যাঁ, ওটাটা ছিল, কারণ আমাদের এই অনুষ্ঠানে এই আমাদের নেক্সট জেনারেশনের অনেক ছেলেমেয়েরাও কিন্তু অংশ নিয়েছিল। একটা এক্সাম্পল বলি যে বেশ কিছু বাচ্চা, অনেক ছোট ছোট বাচ্চারা যারা ছিল, ওরা সলিল চৌধুরীর একটা সেগমেন্ট আমি রেখেছিলাম সলিল চৌধুরীর উপরে। সলিল চৌধুরী ছোটদের অনেক গান লিখেছেন, তো সেই গানগুলো আমি ছোটবেলায় করতাম, তো সেই গানগুলো আমি আমাদের নেক্সট জেনারেশন কয়েকটি বাচ্চাকে দিয়ে আমরা সেই প্রোগ্রামটা করিয়েছিলাম। তো ওরা খুব আনন্দ করে গানগুলি করেছে। যখন ভূপেন হাজারিকার কথা বললাম আরেকটু আগেই, ওনার অনেকগুলো গানের গান দিয়ে আমরা একটা নাচের প্রোগ্রাম সাজিয়েছিলাম, সেখানেও আমাদের টিনেজ গ্রুপ একটা ছিল, ওখানে ওরা করেছে, ওরা খুব আনন্দ নিয়ে করেছে।
সেই অনুষ্ঠানের কোনো একটি গানের চারটি লাইন কি শুনতে পারি কোনো একজন শিল্পীর, আপনি যাদের কথা বললেন হয়তো তাদের কোনো একজন?
আচ্ছা, তো হঠাৎ করে মনে পড়লো শাহনাজ রহমতুল্লাহর গানটা করি, যে গানটা আমি সেদিন সেই প্রোগ্রামে করেছিলাম।
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমারই কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে সাগরের তীর থেকে।
চমৎকার। এই গানটা যতবার আমি শুনি ততবারই মনে হয় যে আমি সাগরের পাড়ে দাঁড়িয়ে আছি এবং সাগরের হাওয়া আমার মুখে লাগছে।
রাইট,
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে কি আমরা, আপনি যেহেতু রবীন্দ্রসঙ্গীত করেন, আমরা একটা রবীন্দ্রনাথের গান দিয়ে শেষ করতে পারি আজকের অনুষ্ঠান?
হ্যাঁ, যেহেতু আমরা কিছুদিন পরে 26শে মার্চ আসছে, সেটা নিয়েই আমরা শুরু করেছিলাম, তো একটা রবীন্দ্রনাথের স্বদেশের উপরে একটা গান আপনিও আমার সাথে করুন।
আমি যদি পারি তাহলে করব, কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথের গানও 1971 সালে মানুষকে উজ্জীবিত করেছিল, এবং আপনি যেই গানটি করবেন সেটি শুধু বাংলাদেশ নয় সারা ভারতের মানুষ উদ্বুদ্ধ হয় এমন একটি গান, এমনকি গান্ধীজি নিজেও এই গানটি খুব পছন্দ করতেন।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও আভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
চমৎকার রুমা ভৌমিক, আমি আশা করছি আপনি ভবিষ্যতেও আরও চমৎকার সব গান উপহার দেবেন, নতুন নতুন অনুষ্ঠান আয়োজন করবেন যেগুলো এখানকার দর্শকরা উপভোগ করবে। আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আজকে ডাকার জন্যে। থ্যাংক ইউ ভয়েস অফ আমেরিকা।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সেনেগালের আইন প্রয়োগকারী সংস্থাকে অপরিহার্য তবে মারণাত্মক নয় এমন যন্ত্রপাতি ও মালামাল দিয়ে সহায়তা করছে। গেল 20 ডিসেম্বরের তারিখে সেনেগালের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তুলিনাবো মুসিনজি বলেন, যুক্তরাষ্ট্র সেনেগালকে এই অঞ্চলে একটি পরম অংশীদার বলে জানে এবং পুলিশের ভূমিকাকে নানাবিধ হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ বহু বলে স্বীকার করে। এখন যেসব চ্যালেঞ্জ দুটি দেশকেই মোকাবেলা করতে হচ্ছে, রাষ্ট্রদূত মুসিনজি বলেন, সন্ত্রাসবাদ এই অঞ্চলের জন্য এখনও একটি অভিশাপ হয়ে রয়েছে যার বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়তে হবে। তিনি বলেন, কম্পিউটার প্রজেক্টর, নাইট ভিশন গগলস এবং অন্যান্য রক্ষণাত্মক যন্ত্রপাতি জাতীয় পুলিশ বাহিনীকে তাদের অভিযান পরিচালনায় অতিরিক্ত সহায়তা প্রদান করবে। তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা অফিস ও পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ কাউন্টার টেরোরিজম অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম কতগুলো প্রশিক্ষণের আয়োজন করেছিল, যা সেনেগালিজ আইন প্রয়োগকারী সংস্থার দুর্বল লক্ষ্যবস্তুর উপর সন্ত্রাসী হামলার প্রভাব এবং গত বছর প্রেসিডেন্টের ডিগ্রিতে স্থাপিত সন্ত্রাস বিরোধী আন্ত এজেন্সির প্রথম সারির প্রতিহতকারীদের উপর হামলার প্রভাব প্রশমিত করবে। সর্বসাকল্যে দুটি দেশের মধ্যে আয়োজিত এসব প্রশিক্ষণে আনুমানিক 110 জন সদস্য উপকৃত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক অনুদান, যা কিনা $7,39,000 সমমূল্যের, তা এই চলতি অংশীদারিত্বের প্রতি তাৎপর্যপূর্ণ এক অবদান। দি ফোরাম ফর পিস অ্যান্ড সিকিউরিটিতে সেনেগালের প্রেসিডেন্টের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে রাশিদুদ মুসিনজি বলেন, এই অঞ্চলের সমন্বিত সমাধানের চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যেখানে প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সমন্বিত সমাধানের মূলে রয়েছে, এবং সেনেগাল সরকারকে সমন্বিত সমাধান খুঁজতে আমরা এসব রক্ষণাত্মক যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম দিতে পেরে আনন্দিত বোধ করছি। রাশিদুদ মুসিনজি বলেন, সেই লক্ষ্যে পুলিশ অফিসার এবং প্রথম সারির নিরাপত্তা সদস্যদের প্রশিক্ষিত করতে পেরে আমরা গর্বিত, যাদের ওপরই হামলা পরিস্থিতিতে আমরা নির্ভর করে থাকি। রাশিদুদ মুসিনজি পরিশেষে বলেন তাঁর কথায়, জাতীয় পুলিশ এবং অন্যান্য সেনেগালিজ নিরাপত্তা সংস্থার বন্ধুরা, আপনাদের সেবার জন্য ধন্যবাদ। আমাদের আশা, আমাদের দেয়া সাজ সরঞ্জাম এবং যন্ত্রপাতি আপনাদের মিশনকে আরও সমৃদ্ধ করে তুলবে।
আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, আমাদের জবাব, প্রতিক্রিয়া, এ নিয়ে আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিতালি আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে শ্রোতাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তাহলে প্রথমে একটি শুভেচ্ছা পত্র দিয়ে শুরু করা যাক। নতুন বছরের সবাই শুভেচ্ছা পাঠাচ্ছেন, অনেক দিক থেকে আসছে। আনন্দমোহন বাইন, তিনি লিখেছেন শিবাজীনগর ভিল্লাই ছত্তিশগড় ভারত থেকে। একটি চমৎকার শুভেচ্ছাপত্রটি, নানা রঙের ফুলের ছবি, ফুলের মতোই সুন্দর হোক সবার জীবন এবং 2018 সাল সবার জন্য শুভ হোক। আনন্দবাইন, আপনি আমাদেরও শুভ নববর্ষের শুভকামনা গ্রহণ করুন। আর আপনি তাছাড়াও ইমেলে কিছু মন্তব্য পাঠিয়েছেন যে আপনি নারীকণ্ঠ অনুষ্ঠানটি শুনেছেন, ডক্টর কানিজ সিদ্দিকীর সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে এবং তিনি যে নারী উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, বিশেষ করে মহিলাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি বেশি থাকে পরিবারে, তাছাড়া মেয়েদের রোজগার করা খুব দরকার, সেগুলো শুনে আপনার ভালো লেগেছে। অন্যান্য অনুষ্ঠান, আলাপন, সব কিছুই আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো। একটি কথা ভাই, আমাদের এই মুহূর্তে শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার হচ্ছে না এবং করা যাচ্ছে না, কর্তৃপক্ষ এখনও কিছু মতামত জানাননি, তার জন্য আমরা দুঃখিত। তো আপনি যদি ইন্টারনেটে শুনতে পারেন, ওয়েবসাইটে যদি যান সেখানে যদি শুনতে পারেন ভালো কথা, তা না হলে আমরা নিজেরাও খুব আমাদের খারাপ লাগে যে আমাদের অনুষ্ঠান ভালোভাবে শোনা যাচ্ছে না, তাই না তাহেরা?
জি,
কারণ রেডিওতে অনেকেই কান পেতে থাকে এবং অনেকেরই ভালো লাগে শুনতে।
রেডিওতে আসলে শোনার আনন্দ
সম্পূর্ণ ভিন্ন।
হ্যাঁ, যারা রেডিও দীর্ঘদিন থেকে শুনে আসছেন তাদের কাছে রেডিওর ভালোবাসাটা অন্যরকম
অন্যরকম থাকে।
এরপরের চিঠিটি লিখেছেন প্রতিমা ভকত, স্বামীজি পল্লী জয়নগর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, প্লিজ সেন্ড মি ভিওএ ক্যালেন্ডার 2018, ইয়োর কারেন্ট স্কেডিউল, পার্স, সুভিনিয়ার্স, স্ট্যাম্প, স্মল গিফটস। ভাই প্রতিমা ভকত, আমাদের কাছে ক্যালেন্ডারে এসে পৌঁছেছে আপনার ঠিকানায়, অবশ্যই
আমরা পাঠানো হচ্ছে। হ্যাঁ, ওনার ঠিকানাটা তো পুরো থাকলে আমরা অবশ্যই পাঠাবো,
আপনার ঠিকানায় নিশ্চয়ই ক্যালেন্ডার পাঠাবো। তবে অন্যান্য জিনিসগুলি পাঠানোর নিশ্চয়তা দিতে পারছি না, যদি আমাদের কাছে কখনো এসে এই ধরনের জিনিস পৌঁছায় তাহলে নিশ্চয়ই আপনার
সামগ্রী এনে আমরা অবশ্যই পাঠাবো আপনার ঠিকানায়। তাহেরা, একজন শ্রোতা বন্ধুর সাথে টেলিফোনে কথা হয়েছে, ওনার বক্তব্য আমরা তাহলে শোনাই। আমাদের সঙ্গে টেলিফোনে আজকে যোগ দিচ্ছেন চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে আমাদের অনেক দিনের একজন শ্রোতা। আসুন তার কাছেই শুনি তিনি কবে থেকে আমাদের এই কথাবার্তা শুনছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। হ্যালো।
জি, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম। আমি মোহাম্মদ ফারুক হোসেন বাংলাদেশ চুয়াডাঙ্গা থেকে বলছি।
বলুন।
আমি ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন ডিসির প্রোগ্রাম নিয়মিত শুনতাম এবং অনেক পুরনো শ্রোতা হিসাবে আসলে আমরা অনুষ্ঠানগুলি খুবই ভালো লাগে, যেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে এবং অনেক অজানা তথ্যগুলি আমরা জানতে পারি। সে থেকে আসলে আমাদের শ্রোতাদেরকে দারুণ আকৃষ্ট করে এবং আমাদেরকে এমনই মুগ্ধ করে যা আমরা যেন মানে মনে হয় যেন একটা সংসারের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ।
আমাদেরও মনে হয় আমাদের শ্রোতারা কিন্তু আমাদের ভয়েস অফ আমেরিকার পরিবারেরই সদস্য সবাই, সেই জন্যই আমরা তাদের কাছে বারে বারে ফিরে যাই এবং আমাদের সব পরিবেশনা আমাদের শ্রোতাদের ভালো লাগার জন্য। আপনি কোন বছর থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছিলেন মনে আছে কি?
জি ম্যাডাম, আমি আপনাদের এই প্রোগ্রামটি শোনা শুরু করেছিলাম 89-এ, অর্থাৎ 89 সন থেকে আমি শুনতাম নিয়মিত। তারপরে মাঝে আমার একটু কিছু সমস্যা থাকার কারণে একটু গ্যাপ যাই, পরবর্তীতে আবার আমি শুনতে শুরু করি। তবে চরম দুঃখজনক হলেও সত্য যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, যা কিনা বর্তমানে আমি রেডিওতে শর্ট ওয়েভে আপনাদের এই প্রোগ্রামগুলো শুনতে পেতাম, এখন এই শুনতে না পাওয়াতে আসলে আমাদের চরম অসুবিধা বোধ মনে করছি।
আমরাও দুঃখিত।
এবং সেই সঙ্গে জি যে আপনারা যেহেতু এটা এখন ওয়েবসাইটে দেওয়াতে, বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে অধিকাংশ অসংখ্য ব্যক্তির মধ্যে যদি বলা যায় তাহলে প্রায় শতকরা 90% দৃষ্টি প্রতিবন্ধীরাই কিন্তু রেডিওর সঙ্গে সম্পৃক্ত। তো যদি আপনাদের এই প্রোগ্রামগুলো বেতারে আবার শর্ট ওয়েভের মাধ্যমে যদি প্রচার করা হয় তাহলে বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা নিরক্ষর ব্যক্তি, যারা ওয়েবসাইটের আওতাভুক্ত নয়, যারা আওতার বাইরে আছে, তাদের জন্য, ইন্টারনেটের বাইরে যারা আছে তাদের জন্য বিশেষ করে শুনতে সুবিধা হবে এবং আমি মনে করি যে শ্রোতা সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আমাদের অনুষ্ঠান শোনেন বললেন এবং পছন্দ করেন শুনতে, আমাদের শুনেও খুব ভালো লাগলো।
হ্যাঁ বলুন। আমিও ভয়েস অফ আমেরিকার সারা বিশ্বে যারা বাংলা অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে দৃঢ় ভাবে জড়িত সকল শ্রোতা ও ক্লাবের সদস্যবৃন্দদের এবং সেই সঙ্গে ভয়েস অফ আমেরিকার সর্বাত্মক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
ভালো থাকুন, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এরপরের চিঠিটি লিখেছেন গাজী মুমিনউদ্দিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। লিখেছেন, আমার জীবনের 38 বছর, একে যদি 5 ভাগে ভাগ করি তাহলে এমন দাঁড়ায় যে প্রথম 5 বছরের কথা কিছুই জানি না, তবে বাবার রেডিও নিয়ে খেলা করতাম। পরের 10 বছর আমি ছিলাম ছাত্র, সাথে ছিল রেডিও, সব সময় সবখানে। পরের 7 বছর ছিলাম ছাত্র কাম চাকুরিজীবী, তখনও আমার সাথে সবসময়ই রেডিও থাকতো। এর পরের 8 বছর ছিলাম চাকরিজীবী, সাথে থাকতো রেডিও। শেষ 8 বছরের বেশিরভাগ সময় সাথে আছে রেডিও। তাহলে কি দাঁড়ালো, জীবনের শুরু থেকে আজ আর আজ থেকে শেষ পর্যন্ত সাথে রেডিও রাখতে চাই। কারণ এর মতো নির্ভেজাল আর উপকারী বন্ধু আর কেউ নেই।
অনেক কিছু জানতে পারেন তো এর থেকে, তাই লিখছেন।
শুধু তাই না, রেডিও শোনার মাধ্যমে চোখের সামনে কিন্তু অনেক কিছু ভেসে আসে,
গোটা পৃথিবীটাই যেন মানে উজ্জ্বল হয়ে ওঠে। তো এটা মানে উনি খুবই ভালো লিখেছেন, আমাদের জন্য ভালো লাগলো। রেডিওর একজন মানে অত্যন্ত একনিষ্ঠ শ্রোতা, সেটাই বোঝা গেল।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ।
ডক্টর আব্দুর রশিদ বিশ্বাস একটি ইমেল পাঠিয়েছেন, কিন্তু তাহলে আমার মনে হয় যে এটা উনি, হ্যাঁ আমি যা দেখছি, sonaliabdullah@gmail.com এই ঠিকানায় পাঠিয়েছেন এবং পরে আমাদেরও কপি পাঠিয়েছেন, ওই VOA ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটি চুয়াডাঙ্গার, যারা ওই লেখা চেয়ে পাঠিয়েছিল ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের 60 বছর পূর্তি উপলক্ষে। লেখাটি বোধহয় ডক্টর আব্দুর রশিদ বিশ্বাস সেখানেই পাঠিয়েছেন এবং তিনি অ্যাটাচমেন্ট হিসেবেও সেখানে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। আশা করি চুয়াডাঙ্গা VOA ফ্যান ক্লাব তারা পেয়ে গেছেন এই লেখা। তো আমাদেরও লেখা পাঠাতে হবে, এখন কয়েকজনের বাকি রয়েছে, আমরা অবশ্যই পাঠাবো। এই চিঠিটি লিখেছেন আব্দুর রশিদ বিশ্বাস, মিতালি লিসনার্স ক্লাবের সেক্রেটারি তিনি। তিনি লিখেছেন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে।
এরপরের চিঠিটি একটি ইমেল লিখেছেন তপন বসাক, সেক্রেটারি জল তরঙ্গ শ্রোতা সংঘ, গ্রাম ও ডাক আমলাগুড়ি কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন পত্রের শুরুতে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভাই, আপনার জন্য শুভেচ্ছা রইল। লিখেছেন, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে রোকেয়াদি মিতালির জন্য আমার সাক্ষাৎকার নিয়েছিলেন, এজন্য ভয়েস অফ আমেরিকাকে জানাই অনেক ধন্যবাদ।
হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছিল আমাদের মিতালির আসরিতে, মনে আছে?
হ্যাঁ, মনে আছে।
তপন বসাক
আরও লিখেছেন যে আমাদের ক্লাবের জন্য ক্যালেন্ডার পাঠালে ভালো হয়।
এখন তো ক্যালেন্ডার কিছু হাতে আছে, ওই পুরো ঠিকানা থাকলে আমরা
পুরো ঠিকানাই পাঠিয়েছি,
কিছু ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করব।
তবে শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর আজ সময় নেই। আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজেও আপনাদের প্রশ্ন, মন্তব্য এবং ঠিকানা পাঠাতে পারেন। আমরা আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব।
আজকে তো তাহলে উঠতে হয়,
চিঠিপত্রের জবাবের আসর আজ এ পর্যন্তই।
সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
সরকারি ব্যয় বরাদ্দের প্রস্তাবটি গতরাতে সেনেটে অনুমোদন না পাওয়ায় আজ শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কাজকর্ম আংশিকভাবে সাময়িকভাবে বন্ধ রয়েছে। খরচের অনুমতি ওয়াশিংটন সময়ে গত মধ্যরাতে শেষ হওয়ায় অত্যাবশ্যকীয় নয় এমন কাজকর্মের অর্ধেকটাই অংশত বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুরের পর সেনেট সদস্যরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবেন। এই অস্থায়ী প্রস্তাবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কাজকর্ম চালানো যাবে। ডেমোক্রেটিক সেনেটর ট্যামি বর্নউইন অব্যাহতভাবে এই অস্থায়ী ব্যয় প্রস্তাবের ব্যাপারে আপত্তি করে বলেছেন যে এটি আমেরিকান জনগণের জন্য আসল কাজ করতে ব্যর্থ হয়। সরকারি দপ্তরে কাজকর্ম বন্ধ হওয়া নিয়ে সেনেটে বা সেনেটের কক্ষের বাইরে এবং ভেতরেও ক্ষুব্ধ আলোচনা হয়েছে। ফেডারেল সরকারের অর্থায়নে দ্বিদলীয় বোঝাপড়ার চেষ্টা চলছে। অর্থায়নের ব্যাপারে সমঝোতায় পৌঁছতে ব্যর্থতা নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্য দিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে যে সেনেটের ডেমোক্রেট সদস্যরা হচ্ছেন এমন বাধা প্রদানকারী যারা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে যে বিধায়করা আইনসম্মত আমেরিকানদের তুলনায় অবৈধ অভিবাসীদের বেশি মূল্য দিচ্ছেন। আর সকালে একই ধরনের টুইট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা এবং অলিম্পিক কর্মকর্তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে এটা নিশ্চিত করতে বৈঠক করেছেন যে আগামী মাসে 2018 সালের পিয়ংচাং শীতকালীন অলিম্পিক খেলায় তারা একতাবদ্ধ হবেন। আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক বলেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি অভিন্ন পতাকা নিয়ে একত্রে কুচকাওয়াজ করবে। তিনি বলেছেন যে এটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু সকলেরই প্রতিশ্রুতির জন্য আজ এখানে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটি প্রতিযোগিতা 2018 সালে পিয়ংচাংয়ের শীতকালীন অলিম্পিকে অংশ নেবেন। উত্তর ভারতের জম্মু কাশ্মীরের জম্মু ডিভিশনে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় শনিবার যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তান গুলিবর্ষণ করেছে বলে সেনা সূত্রের খবর। এই ঘটনায় একজন সৈন্য জওয়ানসহ 3 জন নিহত হয়েছেন। বিস্তারিত পরমাশীষ খোসরায় রিপোর্টে।
এই নিয়ে গত 3 দিনে এ পর্যন্ত পাক সেনার হামলায় প্রাণ গেল 7 জন ভারতীয় সেনা জওয়ান ও 2 সাধারণ নাগরিকের। ভারতীয় জওয়ানরাও পাকিস্তানি হামলার মুখের ওপর জবাব দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। আজই সকাল থেকে আরএসপুরার সুচেতগড় সেক্টরের অক্ট্রয় থেকে চেনাব পর্যন্ত সীমান্তর ওপার থেকে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএসএফের মুখপাত্র। পাকিস্তানের দিক থেকে হামলা অশান্তি বন্ধ না করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ রাষ্ট্রের ইয়াভাত মলে বলেন, ভারতে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা পাকিস্তানের স্বভাবে পরিণত হয়েছে, সবাইকে নিজেদের মধ্যে সমন্বয় গড়ে পাকিস্তানের হটকারিতার জবাব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন, প্রথম বুলেটটা আমরা ছুড়ব না বটে, তবে ওদিক থেকে একটা বুলেট এলে 10টা ছুঁড়ে জবাব দিতে হবে। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী ক্যারেন আজ মিশরে যাচ্ছেন। এটি হচ্ছে তাঁদের 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম লক্ষ্যস্থল। এই সফরে তাঁরা জর্ডান ও ইসরায়েলেও যাচ্ছেন। কায়রোতে পেন্স মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ এল সিসি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন জর্ডানের আম্মানে তিনি বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং রানী রানিয়ার সঙ্গেও দেখা করবেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন শাহাদত হুসেন সবুজ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জুবায়রা তৈয়ব। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.